নমস্কার, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ওই ভদ্রলোক যিনি এতদিন ইন্ট্রোটা বলতেন তিনি আর আমাদের মধ্যে নেই, না মানে এখন এই মুহূর্তে উপস্থিত নেই। এই ঝমঝমে বৃষ্টির রাতে তিনি বাইক ছুটিয়ে বাইপাস ধরে পিসির বাড়ি যাচ্ছেন। বেড়ে টাইমিং বসে, বৃষ্টি না পড়লে কি আর বাইপাস ধরে বাইক চালানো যায়? আরে বাবা, ভূতের গল্প তো, তা আবার গতানুগতি। না বৃষ্টিটা শুরু হোক, আর বাইকের আওয়াজ, আরে গান চালাবো কি? না থাকে, বাড়াবাড়ি হয়ে যাবে। মিডনাইট হরর স্টেশনে আজ একটি গতানুগতিক গল্প। উড়ে কি হয়, চা দিয়ে যা এক কাপ।
ধেত, বাইকটা ওর খারাপ হওয়ার সময় পেল না?
এই উন্মাদ বৃষ্টির রাতে এমন শুনশান ফাঁকা রাস্তা যত তাড়াতাড়ি পার করা যায় ততই মঙ্গল।
বাড়ি থেকে ট্যাঙ্ক ফুল করেই বেরিয়েছিলাম, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমিও চারপাশে তাকালাম, বড় রাস্তায় পড়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকটাকে একটা ছোটোখাটো সাগরই মনে হলো। যেদিকে তাকাই জল থই থই করছে, যেন সমুদ্রের বুক চিড়ে একখানা পিচের রাস্তা চলে গেছে। আকাশের কোথাও এক ফোঁটাও আলো নেই। আমি পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালালাম, না সিগন্যাল নেই। এই ঝড় জলের রাতে আমার আরো অসহায় লাগলো। এখন কি করি? সারা রাত এই রাস্তায় বাইকের উপর কাটালে নিউমোনিয়া হয়ে মরব। জামার হাতায় মুখ মুছে ভালো করে চারিদিকে তাকালাম। এত ঘন হয়ে বৃষ্টি পড়ছে যে দুহাত দূরে আমার বাইকের আলোটাই ক্ষীণ হয়ে চোখে পড়ছে। হঠাৎ মনে হলো সুবিশাল দিগন্তরেখার এক কোণে আকাশের একদম নিচের দিকে একটা তারা দেখতে পাচ্ছি, কিন্তু আকাশ তো মেঘে ঢাকা। এ অবস্থায় পূর্ণিমার চাঁদটাও ঘন্টায় মুখ ঢেকেছে। সেখানে তারার আলো দেখতে পাওয়াটা কেমন যেন অস্বাভাবিক। খানিকটা এগিয়ে গেলে হয়তো ভালোভাবে দেখতে পাওয়া যাবে। খানিক ভেবেচিন্তে আমি এগিয়ে যাওয়াই ঠিক করলাম। অতদূর গিয়ে ফিরে আসতেই হয়তো অর্ধেক রাত ফুরিয়ে যাবে। সকালের আলো ফুটলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বাইকটা রাস্তা থেকে সরিয়ে লক করলাম, তারপর প্যান্টের তলার দিকটা গুটিয়ে পা রাখলাম মাঠে। মাত্র মিনিট পনেরো হাঁটার পর বুঝতে পারলাম দূর থেকে যে আলোটা তারা বলে মনে হচ্ছিল সেটা আসলে একটা দোতলা বাড়ি, যার উপরের ঘরে আলো জ্বলছিল। দূর থেকে সেটা কি তারা বলে মনে হচ্ছিল? আমার মনের অসহায় ভাবটা এক নিমেষে মুছে গেল। এত বড় ফাঁকা মাঠের ভিতর একটা আস্ত পাকা বাড়ি ভাবাই যায় না। আর খানিকটা হাঁটলেই বাড়িটার কাছাকাছি পৌঁছে যাব। বাড়ির লোকজন যদি বাঙালি হয় তবে তো কথাই নেই, আজ রাত্রে থাকার ব্যবস্থাও হয়ে যেতে পারে। আমি দ্বিগুণ উৎসাহের সাথে জলের উপর দিয়ে পা চালাতে লাগলাম। বাড়িটা দোতলা, বেশ পুরনো ধাঁচের। চারপাশটা কেমন যেন ভেঙে ভেঙে পড়েছে, বিশেষ করে দোতলাটার অবস্থা সঙ্গী। একতলার বাইরেটায় কয়েকটা কাঁটা ঝোপ চোখে পড়ল। যদি দোতলার জানলায় আলো না জ্বলতো তাহলে মনে হতো না এখানে কেউ থাকে বলে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। এত দুর্যোগে রাতে একটা বাড়ি পাওয়া গেছে এই অনেক, মাথায় ছাদ ভেঙে পড়লেও এছাড়া আর উপায় নেই। আমি দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালাম। উপর থেকে একটা মিহি গলার আওয়াজ ভেসে এলো,
কে?
এই সেরেছে, মেয়ে মানুষ। বাড়িতে যদি আর কেউ না থাকে তবে আজ রাতে এ বাড়িতে কাটানো এক কথায় অসম্ভব। একবার ভাবলাম উত্তর না দিয়েই ফিরে যাই, মেয়েটাই যদি দরজা খোলে
তাকে আমার অবস্থাটা বুঝিয়ে বলাটাই সমস্যা হয়।
ওসব বাড়িতে যদি একটা টেলিফোন থাকে তাহলে আমার অনেকটা উপকার হয়।
আমি গলা তুলে বললাম, এই দরজাটা একটু খুলবেন, মাঝ রাস্তায় বাইকটা খারাপ হয়ে গেল।
আসছি, এক মিনিট দাঁড়ান।
বেশ সুরেলা মিষ্টি গলা।
আমার পা কাঁপতে লাগলো। প্রায় দেড় মিনিট বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম। ঘাড়ের কাছে ঠান্ডা হাওয়ার স্পর্শ লাগছে, হাঁটু পর্যন্ত কাদা জলে ভিজে আছে, মাথার চুল বেয়ে টপ টপ করে জল পড়ছে। কিছুক্ষণ পরে আমার সামনে কাঠের দরজাটা খুলে গেল, আর সাথে সাথে আমার বুকের মাঝখানটা ঠান্ডা হয়ে গেল। দরজার ওপারে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে একটা বছর বাইশের মেয়ে, তার খোলা চুল মাথার পিছনে আঁচলের মতো ফেলা রয়েছে, ঘন কালো টানা টানা চোখ দুটো আমার দিকে স্থির। মোমবাতির কাঁপা কাঁপা হলুদ আলোয় তার মুখটা আরও মায়াবী করে তুলেছে। আমি ঢঙ্কিলে বললাম,
বাড়িতে টেলিফোন আছে, মানে আমারটা কাজ করছে না।
মেয়েটা হাতের মোমবাতিটা তুলে ধরে আমার মুখ দেখার চেষ্টা করল, তারপর বলল,
আপনি যাবেন কত দূর?
ওই নিশ্চিন্তপুর,
আমি কোনো রকমে ভেবে চিনতে বললাম।
এ বাড়িতে তো টেলিফোন নেই। আসুন আসুন, আপনি ভিতরে আসুন।
ভিতরে যাওয়া উচিত হবে কিনা বুঝতে পারলাম না। বাড়িতে লোকজন আছে কিনা আমি জানি না, তবে
মেয়েটার হাবভাব দেখে মনে কিন্তু হচ্ছে যে বাড়িতে কেউ নেই। এদিকে মেয়েটা শুধু সুন্দরী যে তা নয়, কথাবার্তাও কেমন যেন একটা সম্মোহিনী ভাব আছে।
দরজাটা ছেড়ে দাঁড়িয়েছে সে, আমি ভিতরে ঢুকছি না দেখে বলল,
বাড়ির বাইরে কাক ভেজা হচ্ছেন কেন? আসুন ভিতরে আসুন।
আমি ধীর পায়ে ভিতরে ঢুকে এলাম। মেয়েটা মোমবাতিটা হাতে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল,
আপনি একতলার ঘরে একটু বসুন, আমি ওপর থেকে আসছি।
এছাড়া আমার আর উপায় নেই, জামা কাপড় থেকে জল পড়ছে, একটা গামছা হাতে পেলে হতো। আমি একতলার ঘরের দরজা খুলে দেখলাম ভিতরে জিনিসপত্র খুবই কম, একটা একজনের শোয়ার মতো চৌকি, একটা জামা কাপড় রাখার আলনা, একটা জল গড়ানো কলসি। ঘরের দু দেওয়ালে দুটো জানলা, দুটোই বন্ধ। আমি ঘরের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইলাম। বেশ ঠান্ডা লাগছে, কোথা থেকে যেন অদ্ভুত একটা গন্ধ আসছে। পোড়া কাঠ আর ভিজে মাটির গন্ধ মেশালে যেমনটা হয় অনেকটা সেরকম। ঠিক দশ মিনিট পরে মেয়েটা উপর থেকে নেমে এলো, হাতে একটা ভাঁজ করা গামছা আর একটা পাঞ্জাবি, সেগুলো আমার হাতে দিয়ে বলল,
আপনি গাটা মুছে এইগুলো পরে ওপরে আসুন।
বাড়িতে আর কেউ নেই? আমি মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলাম।
এখানে আমি একাই থাকি,
কথাটা বলে মেয়েটা আবার সিঁড়ি দিয়ে উপরে চলে গেল।
আমি হাত ঘড়িটার দিকে তাকালাম, আর বেশিক্ষণ বাকি নেই। আর একটু বেশি সময় যদি পাওয়া যেত। যাই হোক, আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে আবার সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। একতলার থেকে দোতলাটা আর একটু বেশি ফাঁকা ফাঁকা, যেন দীর্ঘদিন হলো এখানে কেউ থাকেনি। এই তলাটায় মোট দুটো ঘর, ঘর দুটোর মাঝখান দিয়ে মিটার দুয়েকের লম্বা একটা সরু প্যাসেজ, প্যাসেজের ওপাশে একটা বড় সড়ো জানলা, সেটা আপাতত খোলা। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট আসছে, মেঝেটা ভিজে আছে। ডান দিকের ঘরটায় বসেছিল মেয়েটা, আমাকে দেখতে পেয়ে বলল,
আসুন আসুন এদিকে আসুন।
আমি এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসলাম। ঘরের জানলাগুলো খোলা, বাইরে বৃষ্টির ঝমঝম আওয়াজ, ছুটে আসা ঠান্ডা চুলো হাওয়ার ঝাপটা লাগছে আমার সমস্ত মুখে। আমার ঠিক সামনেই বসে আছে মেয়েটা, এতক্ষণে তাকে ভালো করে দেখার চেষ্টা করলাম। মাথার একপাশ ঘিরে ঘন চুলগুলো ঝালরের মতো তুলছে, লম্বা বাঁকানো চোখের পাতাগুলো মোমবাতির উপস্থিত। এই হলুদ আলোতেও বোঝা যায় তার গায়ের রং বেশ ফর্সা। সরু সরু নিখুঁত হাতের আঙুলগুলো যেন শান্ত হয়ে শুয়ে আছে বিছানার উপরে। আমি চেয়ারে বসে কোনো কথা বললাম না, সেও বলল না, শুধু নীরবে বৃষ্টির অক্লান্ত ফোঁটা আর মেঘের গর্জন শুনতে শুনতেই কেটে গেল। ঠান্ডা হাওয়া এসে মাঝে মাঝে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে মোমের আলোটাকে, কিন্তু নেভাতে পারছে না। মেয়েটা বলল,
কাল সকালের আগে কিছুতেই বেরোতে পারবেন না।
তাই তো মনে হচ্ছে, আমি বললাম।
আপনার খিদে পেয়েছে, মুড়ি খাবেন?
না, এখানে বসুন না একটু, বেশি সময় নেই।
কিসের বেশি সময় নেই?
মেয়েটা অবাক হলো। না কিছু না, আচ্ছা আচ্ছা নিয়ে আসুন। মেয়েটা অল্প হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চারপাশটা ভালো করে দেখলাম, তারপর মাথা নিচু করে বললাম, দাদা সময়টা একটু বাড়ানো যায় না?
না না, ছোটো গল্প আমার কত বড় হবে?
আমার বেশ রাগ ধরছিল, তাও গলাটা শান্ত রেখে বললাম, আপনি তো বহুদিন হলো উপন্যাস টুপন্যাস লেখেন, একবার চেষ্টা করে দেখুন না।
ওসব লোকে এখন পড়ে না, সময় নেই।
তাহলে অন্তত ধারাবাহিক লিখুন, তেমন কিছু ব্যাপার নাই, শুধু শেষে ব্র্যাকেটের মধ্যে ক্রমশ লিখে দেবেন।
তার জন্য পপুলার লেখক হতে হয়, আমাকে কি শুনিয়ে বলে পেয়েছি সাহায্য না?
আমি মুখ কাঁচু মাচু করে বললাম, আর কতক্ষণ?
মিনিট দশেক, ওই খাবার এলো বলে চুপ কর এখন।
মেয়েটা একটা বাটি হাতে ঘরে ঢুকলো, মুড়ির বাটি আর তেলের শিশি আমার সামনে রাখতে জিজ্ঞেস করলাম, আপনি এভাবে একা থাকেন, ভয় করে না?
কি করব বলুন, আর তো কেউ নেই।
আমার বুকের মাঝখানটা হু হু করে উঠল, কে জানে কতদিন একা থাকছে মেয়েটা। ঘরের অন্যদিকে তাকিয়ে বললাম,
কি পাষণ্ড মশাই আপনি, একটা থার্ড ক্লাস ভূতের গল্প লিখবেন বলে মেয়েটাকে এতদিনই ভূতুরে বাড়িতে ফেলে রেখেছেন?
ও তো নিজেও ভূত।
লোকে কি মুরগি পেয়েছেন নাকি? এখানে সবাই জেনে গেছে ও ভূত।
বলি ওম, বাইপাসের ধারে নেকড়ের ডাক আনলেন কোথা থেকে? হ্যাঁ, লোকে হাসবে তো?
অবত্যা, তুমি তো ভয়ের কিছু বের করতে পারছো না, এইসব দিয়েই ম্যানেজ করতে হবে আর কি।
এই ভয় ভয় করেই গেলেন কেন? আরে মিষ্টি প্রেমের গল্প লিখতে পারেন না?
আমার আছে না।
আমি আবার মেয়েটার দিকে তাকালাম, তার মুখে হালকা হাসির আভাস।
কি দেখছেন ওদিকে মুখ ঘুরিয়ে?
আমি মুড়ি চিবোতে চিবোতে বললাম,
আমার কিন্তু বেশ ভয় লাগছে।
মেয়েটা অবাক হয়ে বলল,
ভয় কিসের?
এরকম মাঠের মাঝখানে বাড়ি, চারপাশ ভাঙা ভাঙা সাদা শাড়ি, যদি তুমি ভূত হও? মেয়েটা আবার খিলখিল করে হেসে উঠল, তার খয়েরি চোখের মনি।
হ্যাঁ, খয়েরি মনি হলেই হয়েছে, ওনা চোখের মনি নেই, হাফিজ, সেফ, সাদা।
খয়েরি চোখের মনিটা যেন ঠান্ডা হাওয়ার মতোই দৃষ্টি বুলিয়ে গেল আমার মুখে।
আমি কিন্তু শাক চুন্নিও হতে পারি।
খাওয়া দাওয়া শেষ করে আমরা জানলার ধারে এসে বসলাম। বাইরে বৃষ্টি খানিকটা কমে এসেছে, তার বদলে ঝিরঝির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার ঠিক উল্টো দিকেই বসে আছে মেয়েটা, জলো হাওয়ার ঝাপটায় তার চুলগুলো ছড়িয়ে পড়ছে মুখ জুড়ে, আঙুলে করে সেগুলোকে আবার কানের পাশে সযত্নে সরিয়ে রাখছে সে। এতক্ষণে লক্ষ্য করেছি সে কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে চোখে চোখ পড়লেই আমার ভিতরের অনুভূতিগুলো কয়েক সেকেন্ডের জন্য অসাড় হয়ে যায়।
মানে এটা হচ্ছেটা কি? আমার ভূতের গল্পটা তো দিব্যি রং কমে এনে ফেলেছ।
সে দোষ আমার নয়।
আর সেটিং পেলেন না, ভূতের গল্প বানানোর জায়গা পেলেন না, আর মর্গ ছিল, সেমেটারি ছিল, নিদেন পক্ষে হসপিটাল পর্যন্ত মানিয়ে নেওয়া যেত, সেসব ছেড়ে শেষ পর্যন্ত এই ঝরঝরে বৃষ্টির রাতে এই জনমানব শূন্য বাড়িতে একাকিনি।
তোমার যে এত ইয়ে আছে সে আমি কি করে জানবো? যাই হোক, তাড়াতাড়ি কিছু একটা টুইস ফুইস দাও তো শেষ করি।
এ সে না হয় দেব, কিন্তু বলছিলাম গল্পটাকে আরেকটু বড় করুন না, না হয় একটু প্রেমের দিকেই গেলেন।
সম্ভব না, শ্রোতারা কিন্তু রেগে যাচ্ছেন।
আরে রাখুন মশাই আপনার শ্রোতাদের, এত অকৃতজ্ঞ আপনি, কি করিনি আমি আপনার জন্য? হসপিটালের জানলা থেকে লাফ মেরেছি, কফিনের ভিতর মরা মানুষকে জাগিয়ে তুলেছি, এই কোন একটা বিদঘুটে জঙ্গলে গিয়ে গলায় দড়ি দিয়েছি, শেষ গল্পে স্বপ্নে না কোথায় একটা পাঠিয়ে দিলেন না? আর আমার জন্য একটা, আমার জন্য গল্প একটু বড় করতে পারছেন না? আপনি মানবেন না, লোকটা আর উত্তর দিল না। আমি সেদিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর আর মিনিট পাঁচেক, তারপরে আমি মুছে যাব এখান থেকে। এই মেয়েটাও আমাদের শব্দগুলো হারিয়ে যাবে। কি করা যায় এই পাঁচ মিনিট? সব কথা, সব 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 কথা ওকে বলতে ইচ্ছা করছে, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। মেয়েটার হাতটা জানলার নিচে রাখা আছে, সেই হাতের উপর আমি একটা হাত রাখলাম। সদ্য বৃষ্টির জলে ভেজা ঠান্ডা হাতটা যেন একবারের জন্য শিউরে উঠল। বললাম, আচ্ছা আপনার নামটা জানা হয়নি। মেয়েটা জানলার দিক থেকে মুখ ফিরিয়ে বলল,
আপনি আপনারটাও বলেননি।
আমার মনটা আবার খিচড়ে গেল, হতচ্ছাড়া তো একটা নামও দিয়ে পাঠাইনি।
আচ্ছা সে থাকে, বৃষ্টিটা থেমে গেছে প্রায়, আর মিনিট পাঁচেক পরে উঠব।
চলে যাবেন?
মেয়েটার গলাটা শুনে আমার বুকের মাঝখানটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। মাথা নামিয়ে বললাম, চলে যেতে হবে।
আর একটু পরে যাবেন না হয়, এত রাতে রাস্তায় জল জমেছে।
আমি আর কি বলবো বুঝতে পারলাম না, কিছু বলতে গেলে সব কিছু খুলে বলতে হয়। আর আর মিনিট চারেক বাকি, তার মধ্যে সবটা বলা সম্ভব নয়, অন্য অনেক কিছু বলার আছে কিন্তু সময় নেই, কিছু বলার মতো সময় নেই। কিরকম অস্বস্তি হচ্ছে আমার, না বলা সমস্ত কথা একসাথে গুলিয়ে গিয়ে শুধু ঘড়ির কাটার খচ খচ আওয়াজের মতো শোনাচ্ছে। এই এই কাল বৈশাখী হাওয়া, সুশীতল ঠান্ডা ঘর, আর আমার সামনে মায়াবী জ্যোৎস্নার মতো মেয়েটি। যদি রক্ত মাংসের মানুষ হতাম তাহলে এখানেই থেকে যেতাম, সে ভূত আর আমি ভূতের গল্পের চরিত্র, দুজনে জমতো ভালো। যুগ যুগান্ত ধরে বৃষ্টি পড়ত, আর আমরা এই খাটের উপর বসে জানলা দিয়ে দূরে বৃষ্টি ভেজা অন্ধকার মাঠের দিকে তাকিয়ে তেল মেখে মুড়ি খেতাম। সেই নরম ঠান্ডা হাতটা আমার কবজিটা শক্ত করে চেপে ধরল।
কোথায় যাবেন বলছিলেন যেন?
নিশ্চিন্তপুর। লোকটার মাথায় একটা গ্রামের নাম পর্যন্ত আসে না, এই বিভূতিভূষণ নেড়ে চেড়ে চালাচ্ছে।
আমি চাইলে যেতে পারবো না সেখানে?
আমি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ালাম, বললাম, আমি চাইলেও পারবো না। মেয়েটা আর কিছু জিজ্ঞেস করল না, তার চোখ দুটো মেলে দিয়েছে বাইরে। শুধু যত সময় যাচ্ছে আমার কবজির উপর হাতের চাপ বাড়ছে। আমি ঘড়ির দিকে তাকালাম, আর দু মিনিট 120 সেকেন্ড, কি বলা যায় এর মধ্যে? শোনো, সে আমার দিকে মুখ তুলে তাকালো,
আমি কোনো কথা বললাম না, শুধু এক দৃষ্টে তাকিয়ে থাকলাম তার চোখের দিকে।
Frozen, I held my breath right from the start.
বৃষ্টিটা আবার আগের মতোই জোরে শুরু হলো। ঝিরঝিরে ছাট এসে লাগছে তার মুখে, চুলে। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ড যেন আমার বুকের মধ্যে অনুভব করতে পারলাম, একটু পরে আর অনুভব করতে পারবো না। থেমে যাওয়ার আগে সময়কে আঁকড়ে ধরাই ভালো। এই শেষ কয়েকটা মুহূর্তে অগুন্তি বৃষ্টির ছাট যেন আমাদের মাঝের আয়নাটাকে এক মুহূর্তের জন্য অদৃশ্য করে দিল। মহাজগতের জন্ম মুহূর্ত থেকে অবিচ্ছিন্ন নিয়মে বয়ে চলা আদিম সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর আবার শুরু হলো তার এগিয়ে চলা, আর 6 সেকেন্ড পর নিভে যাব আমরা। ঠিক 6 সেকেন্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Beauty in the sea.